শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
এবার একজন ব্যাংক কর্মকর্তার খোঁজ নেই, দুদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রয়েছে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারত সফরে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আফগানিস্তানে বোমা হামলা এবং নিরাপত্তা পরিস্থিতির বিশ্লেষণ করবেন ইশফাক ইলাহি চৌধুরী।
পাকিস্তান, আফগানিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরাট রোল আছে, এবং বিশেষ করে পাকিস্তানের রাজনৈতিক শক্তি গুলোকে পাকিস্তানের নিরাপত্তার স্বার্থেই তাদের উচিত এই ধরনের সমর্থন বন্ধ করা।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আফগান কর্মকর্তারা বলছেন যে কাবুলে একটি ভবনে আত্মঘাতী আক্রমণে 40 জনেরও বেশি লোক নিহত এবং আরও 84 জন আহত হয়েছেন। ওই ভবনে ইরানের সঙ্গে সম্পৃক্ত শিয়া সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত। আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রকের একজন মুখপাত্র সংবাদদাতাদের বলেছেন যে ওই বিস্ফোরণে নিহতদের মধ্যে 4 জন নারী এবং 2 জন শিশুও রয়েছে। কথিত ইসলামিক স্টেট এই আক্রমণের দায় স্বীকার করেছে। একটি অনলাইন বিবৃতিতে বলেছে যে একজন আত্মঘাতী বোমাবাজ ওই আক্রমণটি চালায় এবং আরও 3টি বোমা ব্যবহার করা হয়। এর আগেও আইএস কাবুলে এবং আফগানিস্তানের অন্যত্র শিয়াদের পবিত্র স্থানগুলোতে এবং তাদের মিছিলে হামলা চালানোর দায় স্বীকার করে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আজকের বোমাবাজটি ওই ভবনের মাটির তলায় একটি কক্ষে শিয়াদের ওই বৈঠক চলাকালে নিজের শরীরে বিস্ফোরণ ঘটায়। তারপর আরও বোমা বিস্ফোরিত হয়। ওই ভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থার অভাব সম্পর্কিত অভিযোগের জবাবে আফগান কর্মকর্তারা বলেছেন যে আজকের এই অনুষ্ঠানের আগে ওই সাংস্কৃতিক কেন্দ্রটি পুলিশকে কিছুই জানায়নি। আফগানিস্তানের বার্তা সংস্থা আফগান ভয়েস এজেন্সি ওই সাংস্কৃতিক কেন্দ্রের কাছাকাছি রয়টার জানাচ্ছে যে নিহতদের মধ্যে অন্তত 1 জন ছিলেন আফগান ভয়েস এজেন্সির সাংবাদিক। যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কমান্ড জানাচ্ছে যে সোমালিয়ার রাজধানীর কাছে যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণে উগ্রবাদী সংগঠন আল শাবাবের 4 জন সদস্য নিহত হয়েছে এবং অস্ত্র পরিবহনকারী একটি গাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে মোগাদিশু থেকে 25 কিলোমিটার পশ্চিমে গতকাল এই বিমান আক্রমণের কারণে গাড়িতে নিয়ে আসা ঘরে তৈরি বিস্ফোরক রাজধানীতে অসামরিক লোকজনের ওপর ব্যবহার করতে পারেনি আল শাবাব। ওই বিবৃতিতে আরও বলা হয় যে যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কমান্ড একথা জোর দিয়ে বলেছে যে ওই বিমান আক্রমণে কোনো অসামরিক লোক প্রাণ হারায়নি। এই আক্রমণটি সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করেই চালানো হয়। যুক্তরাষ্ট্র গত বছর আল শাবাব এবং কথিত ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের 30টি বিমান অভিযান চালিয়েছে। গতকাল বুধবার পেন্টাগন জানায় যে সোমালিয়ার দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর কিমায়োতে 24 ডিসেম্বরের ওই বিমান হামলায় 13 জন আল শাবাব জঙ্গি নিহত হয়। সোমালি সামরিক বাহিনীর একজন কমান্ডার ভয়েস অফ আমেরিকাকে বলেন যে জঙ্গিরা ওই আক্রমণের লক্ষ্য ছিল কারণ তারা সামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তিনি আরও বলেন যে আমাদের বন্ধু প্রতিম দেশের ড্রোন আক্রমণে তাদের এই অভিসন্ধি নষ্ট হয় এবং এর ফলে 13 জন জঙ্গিকে হত্যা করা হয়। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
আগামী 22 জানুয়ারি প্রত্যাবাসন শুরু হবে এমনটাই জানিয়েছেন মিয়ানমারের সমাজকল্যাণ ও ত্রাণমন্ত্রী ডক্টর উইন মিয়াত আইয়ি। গত 23 নভেম্বর সই হওয়া চুক্তি অনুযায়ী 2 মাসের মধ্যে প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল, সে অনুযায়ী প্রত্যাবাসন শুরু হচ্ছে। ঢাকায় কর্মকর্তারা বলছেন বাস্তুচ্যুত হিন্দু ধর্মাবলম্বীদেরকে সম্পূর্ণ আলাদা একটি ক্যাম্পে রাখা হবে। বাংলাদেশ আশা করছে 1 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব হবে। রোহিঙ্গাদের বসতবাড়ি প্রায় নিশ্চিহ্ন। রোহিঙ্গা অধ্যুষিত প্রায় 800 গ্রামের অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বর্মী বাহিনী পুড়িয়ে দিয়েছে 288 গ্রাম। বৃহস্পতিবার ঢাকায় এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে প্রত্যাবাসন পরবর্তী ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানায়, প্রত্যাবাসন শুরুর আগে আগামী মাসে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে গত 25 আগস্ট রাখাইনে সহিংসতা শুরু হওয়ার পর প্রায় 6 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকেই মতিউর রহমান চৌধুরী আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে একজন ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।
এবার একজন ব্যাংক কর্মকর্তার খোঁজ নেই, দুদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের তরফে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করা হয়েছে। নাইমুল ইসলাম সৈকত নামক এই কর্মকর্তা ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখায় কর্মরত ছিলেন। সৈকতের স্ত্রী তামান্না খান তন্নি তার জিডিতে বলেছেন, গত মঙ্গলবার সকালে শ্যামলী থেকে এক বন্ধুর সঙ্গে শিল্পাঞ্চল এলাকায় গিয়েছিলেন সৈকত। সেখানে কাজ শেষ করে গুলশান তেজগাঁও লিংক রোডে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি তার বন্ধুর কাছ থেকে বিদায় নেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সৈকতের ভগ্নিপতি মোহাম্মদ জামালউদ্দিন বলেন, তার কোনো শত্রু আছে এমনটা জানা নেই, এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই জানুয়ারিতেই 4 দিনের সফরে ভারত যাচ্ছেন। কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত জানাচ্ছেন বিস্তারিত।
মাত্র কয়েক মাস আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল ঘুরে এসেছেন। এই জানুয়ারিতেই আবার 4 দিনের ভারত সফরে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দিল্লি ছাড়াও তিনি মুম্বাই এবং আহমেদাবাদেও যাবেন। আগাগোড়াই তার সঙ্গে সঙ্গে থাকবার কথা নরেন্দ্র মোদীর। প্যালেস্টাইনকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চেষ্টার বিরুদ্ধে সম্প্রতি রাষ্ট্রসংঘে আরও অনেক দেশের সঙ্গে ভারতও ভোট দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু ভারত ও ইসরায়েলের সম্পর্কের ঘনিষ্ঠতায় কোনো ছায়া পড়েনি। 2008 সালে মুম্বাইতে পাকিস্তানি জঙ্গিদের হানায় মারা গিয়েছিলেন স্থানীয় ইহুদি ধর্মযাজক ও তাঁর স্ত্রী, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের শিশুপুত্র মোশে। সে এখন বড় হচ্ছে ইসরায়েলে। মোদি ইসরায়েলে গিয়ে তাকে দেখে সঙ্গে সঙ্গে অঙ্গীকার করেন তাকে আজীবনের ভারতীয় ভিসা দেয়া হবে। সেই মোশেও নেতানিয়াহুর সঙ্গে ভারতে আসছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তুরস্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ ঘোষণা করেছে যে যেসব তুর্কি নাগরিক যুক্তরাষ্ট্র সফর করতে চান তাদের জন্য পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা আবারও শুরু করা হচ্ছে। এবছর গোড়ার দিকে ইস্তাম্বুলের কনস্যুলেট দপ্তরের একজন কর্মচারী মেতিন তেপুচকে গ্রেপ্তার করার পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র অভিবাসী নয় তুরস্ক থেকে এমন লোকদের ভিসা প্রদান স্থগিত করে। পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্ক ভিসা পরিষেবা বন্ধ করে দেয়। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে যে অক্টোবর মাস থেকে তুরস্ক এই প্রতিশ্রুতি পালন করে চলেছে যে দূতাবাসের কোনো স্থানীয় কর্মচারীর বিরুদ্ধে কোনো তদন্ত চালানো হচ্ছে না, যে সরকারি দায়িত্ব পালনকালে কোনো কর্মচারীকে আটক করা হবে না এবং ভবিষ্যতে দূতাবাসের স্থানীয় কর্মচারীদের আটক বা গ্রেপ্তার করার আগে তুরস্কের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করবে। বিবৃতিতে আরও বলা হয় যে এই সব নিশ্চয়তা মেনে চলার কারণে পররাষ্ট্র দপ্তর এ ব্যাপারে আস্থা পোষণ করে যে নিরাপত্তা পরিস্থিতির পর্যাপ্ত উন্নতি হয়েছে যাতে করে তুরস্ক থেকে পূর্ণ ভিসা প্রদান আবার শুরু করা যায়। তবে বিবৃতিতে এ কথাও বলা হয় যে তুরস্কে যুক্তরাষ্ট্রের মিশনের আটক স্থানীয় কর্মচারীদের বিরুদ্ধে বর্তমান অভিযোগ সম্পর্কে এখনও যুক্তরাষ্ট্রের উদ্বেগ অব্যাহত রয়েছে। বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব নাগরিককে গ্রেপ্তার করা হয় তাদের বিষয়েও আমরা উদ্বিগ্ন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যে গতকাল পিটার্সবার্গে বিস্ফোরণ ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। রাশিয়ার সৈন্য যারা সিরিয়ায় কাজ করেছে আজ ক্রেমলিনে তাদের মধ্যে পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানে পুতিন এই মন্তব্য করেন। তবে ওই বিস্ফোরণ সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। সেন্ট পিটার্সবার্গ সুপারমার্কেটে ঘরে তৈরি ওই বোমাটি বিস্ফোরিত হলে কমপক্ষে 13 জন নিহত হন। তদন্তকারীরা প্রাথমিকভাবে জানিয়েছেন যে তারা এই ঘটনাকে হত্যার চেষ্টা হিসেবে দেখছেন। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন যে আহতদের মধ্যে কেউই জীবনের হুমকির মুখে নেই। এই বোমা বিস্ফোরণের দায়ও কেউ স্বীকার করেনি। লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদের ফিরতি নির্বাচনে ভোট গণনা এখনও অব্যাহত রয়েছে এবং জনগণ অপেক্ষা করছে এটা জানতে যে কে হবেন তাদের পরবর্তী প্রেসিডেন্ট। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। কাবুলে একটি ভবনে আত্মঘাতী আক্রমণে 40 জনেরও বেশি লোক নিহত এবং আরও 84 জন আহত হয়েছে। বিষয়টির আলোকে বিশ্ব নিরাপত্তা অবস্থা বিশ্লেষণ করেছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে সেলিম হোসেন কথা বলেন তার সঙ্গে।
জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনি জানেন কাবুলে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে বছর শেষ হওয়ার মাত্র 2 বা 3 দিন আগে। কাবুলের একটি শিয়া সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠান চলাকালে হামলা হয়েছে এবং 41 জন মারা যাওয়ার খবর এ পর্যন্ত পাওয়া গেছে। প্রশ্ন হচ্ছে যে মানে বছর শেষ হওয়ার আগে এই হামলার দায় স্বীকার করেছে আইএস এবং এর আগেও আফগানিস্তানে বড় একটি হামলার ঘটনার দায় আইএস স্বীকার করেছিল। তো আফগানিস্তানের সিকিউরিটি অবস্থা সম্পর্কে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি এই ঘটনার পরে।
আফগানিস্তানে সিকিউরিটি সিচুয়েশন তো মাঝখানে বেশ ভালোই মনে হচ্ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে যে তালেবান যত না তার থেকে বেশি আইএস এর আক্রমণ গুলো আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে যেটা ঘটলো যে শিয়া সম্প্রদায়ের কোন কেন্দ্রে যে আক্রমণ, এটা কমপ্লিটলি ওই আইএস এর মতাদর্শী কোন জঙ্গি সংগঠনের কাজ বলেই মনে হচ্ছে। আমরা জানেন 2017 সালে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আইএস এর একটা বিরাট তারা তাদের বলবো যে ভাঙ্গন হয়েছে, এই জন্য যে দেশ একটা তথাকথিত রাষ্ট্রের যে ঘোষণা দিয়েছিল খেলাফত রাষ্ট্র, সে রাষ্ট্র এখন আর এক্সিস্টেন্সে নাই এবং তাদেরকে বলাই হয়েছে যে তারা যেন বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, যেখানে তাদের সমর্থন আছে সেখানে যেন সেখান থেকে তারা যেন অ্যাকশনে যায়। এবং আফগানিস্তান দুঃখজনক ভাবে এখানে একটা একটা বহিঃশক্তি সেখানে কাজ করছে, সেটা হচ্ছে পাকিস্তানের কিছু সংখ্যক ধর্মীয় গোষ্ঠী এবং সেনাবাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা তাদের একটা নীরব এবং আমি বলবো সরব সমর্থন এই এইসব জঙ্গি সংগঠনের পক্ষে আছে। যতদিন পর্যন্ত পাকিস্তান এই ভালো তালিবান এবং খারাপ তালিবান আখ্যা দিয়ে যারা আফগানিস্তানে অভিযান করছে তাদেরকে সমর্থন করবে, ততদিন পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধান হবে না। অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে মার্কিন বর্তমান প্রশাসন খুব কঠোরভাবে পাকিস্তানকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং আফগানিস্তানেও শক্তি বৃদ্ধি হয়েছে। তা সত্ত্বেও আমি বলবো যে মূল অ্যাড্রেসটা যতক্ষণ পর্যন্ত না এই সন্ত্রাসী গোষ্ঠী একটা আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকে সরবরাহ পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সম্পূর্ণভাবে দমন করা যাবে না। এখানে মনে করি পাকিস্তান, আফগানিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরাট রোল আছে এবং বিশেষ করে পাকিস্তানের রাজনৈতিক শক্তি গুলোকে তাদের মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে এটাকে তাদেরকে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে যে যদি পাকিস্তানের নিরাপত্তার স্বার্থেই তাদের উচিত এই ধরনের সমর্থন বন্ধ করা। তবে বিশ্বব্যাপী আমরা এই ধরনের বিভিন্ন অঞ্চলে হয়তো আক্রমণ দেখতে পাবো, কিন্তু আশার কথা হচ্ছে যে যে ধরনের 2014 থেকে যে ধরনের আমরা বিস্তার লক্ষ্য করেছিলাম সে ধরনের বিস্তার হয়তো আগামীতে হবে না, কারণ জনসমর্থন, কোন সরকারের সমর্থন এবং গ্রাসরুট লেভেলে কোনো সমর্থন ছাড়া কোনো সংগঠন দীর্ঘদিন টিকে থাকতে পারে না এবং সেটাই প্রমাণ হয়েছে। আমার মনে হয় আমরা আইএস এর অন্তিম সময় আমরা দেখতে পাবো যদি না আমরা আমাদের ইয়েকে মানে সতর্কতাকে লোয়ার করি। এবং একই সঙ্গে আমি মনে করি যে একটা আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার যেটা চালানো উচিত সেটা চলতে থাকবে সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে মুসলমান দেশগুলোতে যাতে আইএস এর আইএস অথবা এই যে ধর্মান্ধ কোন জঙ্গি গোষ্ঠী যেন বিস্তার লাভ না করতে পারে সে ব্যাপারে আমাদেরকে যথেষ্ট পদক্ষেপ নিতে হবে।
আচ্ছা, আইএস এর সৃষ্টি তো হয়েছিল মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়ায়, সিরিয়া এবং ইরাকেই তাদের মানে কয়েকটি শহরে তাদের দখলে ছিল, যেগুলো পুনরুদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের সহায়তায় ওই স্থানীয় বাহিনী। এখন আইএস যে বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় তাদের ঘাঁটি বিস্তার করছে, তার অংশ হিসেবেই কিন্তু এই আফগানিস্তানে তাদের মোটামুটি শক্তিশালী একটি ঘাঁটি হয়েছে। তো আমরা একসময় ভেবেছিলাম যে আফগানিস্তানে তালিবান এবং অন্যান্য যেসব সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের সঙ্গে একটা স্বার্থের দ্বন্দ্ব আইএসের হবে, সেটা হয়তো হয়েছে, কিন্তু তারপরেও একের পর এক এই দুর্ঘটনাগুলো বা হামলাগুলোর দায় তারা নিচ্ছে। তো এতে করে মানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ যারা আছে, তাদের মানে ঝুঁকি কতটা আইএসএর?
আমি মনে করি যে পাকিস্তানের, পাকিস্তান আফগানিস্তানের যে অবস্থা সেটা একটা চরম নৈরাজ্যজনক, কারণ
সেটা তো আগে থেকেই আছে।
যেটা আমি বললাম যে জঙ্গি গোষ্ঠীগুলো তাদের একটা রাজনৈতিক সমর্থন আছে, তাদের সমর্থনে বেশ কিছু রাজনৈতিক দলও আছে এবং সেনাবাহিনীর অংশও তারা সমর্থন করছে, কিন্তু সেই অবস্থা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান ভারতে নেই। তা সত্ত্বেও আমি বলবো যে বিশেষ করে বাংলাদেশের যেটা যে জঙ্গি উৎপাদনটা বন্ধ না করা পর্যন্ত কিন্তু আমরা মানে ইয়ে করতে পারছি না, আশ্বস্ত হতে পারছি না, এবং সেই জঙ্গি উৎপাদনের বেশ কিছু উপাদান আমাদের সমাজে এবং রাষ্ট্রীয় রাজনৈতিক পর্যায়ে রয়ে গেছে, এবং সেই সব উপাদানগুলো আমরা জানি যে তারা এই ধরনের উপাদান যদি থাকে তাহলে প্রথমত ধর্মান্ধ রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে, সেখান থেকে জঙ্গি উৎপাদন হয়। তো আমরা যদিও আমি মনে করি যে এখন আমাদের বাংলাদেশ বিশেষ করে আমরা একটা স্টেজে গেছি যখন হয়তো বিক্ষিপ্ত কিছু হতে পারে, কিন্তু সংঘবদ্ধ আক্রমণ এবং সংঘবদ্ধ কোন জঙ্গি সংগঠনের শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা আমি আপাতত পাচ্ছি না, তবে দীর্ঘমেয়াদী আমাদেরকে সতর্কতা অবলম্বন করতেই হবে।
আচ্ছা, আর একটি বিষয় শেষ প্রশ্ন আপনাকে যেটি করছি, এই আইএস এর উত্থানের পর থেকে এ পর্যন্ত আইএস নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক বিশ্লেষক, অনেক গবেষক বইও পর্যন্ত লিখেছেন। কিছুদিন আগে একটি বইয়ের প্রকাশনা উৎসবে আমি গিয়েছিলাম, আইএস আমেরিকান একজন লেখক, তো তিনি যেটি বললেন যে আইএস এর বিস্তারের এখন প্রধান উৎস হচ্ছে অনলাইন, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বেরা তাদের আইডিওলজি ছড়াচ্ছে, এবং যুদ্ধক্ষেত্রের চেয়ে এখন আমাদেরকে যুদ্ধক্ষেত্রে তাদের সঙ্গে যুদ্ধে পরাজিত করার চেয়ে আমাদেরকে নজর দিতে হবে অনলাইনে তাদেরকে কাউন্টার আইডিওলজি
করা। এখানে দেখেন দুঃখজনক ভাবে যেসব ওই যে উপাদান গুলো বললাম, সমাজে যদি আপনার নৈরাজ্য থাকে, সমাজে যদি আপনার দুর্নীতি থাকে, আমাদের নেতৃত্বে যদি এ ধরনের আদর্শগত পরিবর্তন না আসে, তাহলেই কিন্তু এইসব সুযোগ তারা গ্রহণ করবে। তারা একটা অল্টারনেট একটা যে বিশ্ব তাদের বিশেষ করে আমাদের যুব সমাজের সামনে উপস্থাপন করছে, যেখানে একটা চিরস্থায়ী শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে একটা তারা তাদেরকে প্রলোভন দিচ্ছে, সেটা কিন্তু তার বিরুদ্ধে আমাদেরকে সমাজে একটা ব্যাপক পরিবর্তন আনতে হবে। সেটা না হলে কিন্তু ওই যে উৎপাদন বন্ধ করা যাবে না, এবং সেটা অনলাইন হতে পারে, সেটা অফলাইন বিভিন্ন ধর্মীয় সংগঠন বা গোপন আস্তানার মাধ্যমে তাদের ইয়ে হতে পারে। এবং আরেকটা বিরাট জিনিস যেটা আনফরচুনেটলি বাংলাদেশে হচ্ছে যে আমরা অনেক তাদেরকে অ্যারেস্ট করছি বা ইয়ে করছি, কিন্তু তাদের যে আমরা জেলখানায় রাখছি, কিন্তু সেখানে কিন্তু আরো বেশি এক্সপোজার তাদের হচ্ছে, কারণ সেখানে তাদের নিজেদের সংগঠন তারা গড়ে তুলছে এবং একসময় তারা বেরিয়ে এসে সমাজে আবার সেই একই ভাবধারা প্রচার করছে। তাদেরকে ডিরেডিকালাইজেশন বা তাদের যে একটা কোন ধরনের ট্রেনিং, এই ধরনের একটা যে প্রচেষ্টা সরকারের তরফ থেকে হওয়া উচিত বা বিভিন্ন দেশে, সেখানে কিন্তু আমরা মনে হয় ইনফেসিসটা ওরকম দিচ্ছি না।
আইএস এর আইডিওলজি, আইএস শুধু নয়, সব জঙ্গি সংগঠনই তাদের আদর্শ ছড়ায় হচ্ছে দুর্বল জায়গাগুলোতে। তো আমাদের দেশে এই মুহূর্তে রোহিঙ্গা সংকট, যেটি সেখানে একটি দুর্বল জায়গা,
রোহিঙ্গা সংকট আছে, দারিদ্র আছে সমাজে,
এই সব জায়গা কতটা ঝুঁকির
অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস করতে হবে, যদি প্রচেষ্টা আছে, কিন্তু এখনো মানে আমাদের সীমিত সম্পদের মধ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এই ব্যাপারে দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা করতে হবে, এটা এখানে কোনো ধরনের ছাড় দিলে চলবে না।
অসংখ্য ধন্যবাদ এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী আপনাকে ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ ধন্যবাদ।
২০১৭ সালে বাংলাদেশের অর্থনীতির চালচিত্র কেমন ছিল এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
অর্থনীতির ক্ষেত্রে ২০১৭ সালে সবচেয়ে বড় অর্জনের মধ্যে রয়েছে মোট দেশজ উৎপাদন, জিডিপির আকার এবং জিডিপির প্রবৃদ্ধি দেশের ইতিহাসের সর্বোচ্চ স্থানে পৌঁছানোর বিষয়টি। বিফলতার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়টি ছিল দ্রব্যমূল্য, বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যের অস্বাভাবিক উর্ধগতি এবং সরকারি সেবা খাতে পানি, গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি। বাংলাদেশের অর্থনীতির চলতি বছরের হালচালের মধ্যে সবার উপরে যে দুইটি বিষয়ের উল্লেখ করতে হয় সেগুলো হচ্ছে, দেশটিতে জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে 2,88,000 কোটি টাকা এবং জিডিপির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে 7.28%। এছাড়া গড় মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $1,610। দেশে স্থানীয় এবং সরাসরি বিদেশি বিনিয়োগের প্রবৃদ্ধি ছিল সন্তোষজনক। বেড়েছে সামগ্রিক রপ্তানি আয়ও। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক খাতে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে কিছু কম হলেও বছরের শেষ দিকে তা ঘুরে দাঁড়িয়েছে। দেশের সামগ্রিক আমদানি খাতের প্রবৃদ্ধিও ছিল উল্লেখযোগ্য। সেই সাথে বেড়েছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ঘাটতির পরিমাণ। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বছরের গোড়ার দিক থেকে কমতে শুরু করলেও শেষের দিকে তা আবারও বাড়তে শুরু করে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বছরের শেষ নাগাদ দাঁড়িয়েছে $32 বিলিয়ন উপর। সব মিলিয়ে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা সন্তোষজনক থাকলেও 2017 সালে অর্থনীতির সবচেয়ে আলোচিত এবং সমালোচিত বিষয় ছিল খাদ্য সামগ্রী মূল্যের উল্লম্ফন এবং সরকারি সেবা খাতে পানি, গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি। দুই দফা ব্যাপক বন্যার কারণে দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ কৃষিখাতকে পড়তে হয়েছে ব্যাপক ক্ষতির মুখে। খাদ্যপণ্যের মূল্যস্ফীতির জন্য কৃষিখাতের এই ক্ষতিকে দায়ী করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এ কারণে বছরটিতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশকে আমদানি করতে হয়েছে লাখ লাখ টন চাল, আর এ সকল কারণে মূল্যস্ফীতির ফলে সাধারণ জনগণ আর্থিক সংকটে পড়ে। দেশে দারিদ্র্যের হার কমে 23.5% নামলেও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির দুষ্ট চক্রের শিকার হয়ে 2017 সালে দারিদ্র্যসীমার উপরে থাকা লাখ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন বলে বিশেষজ্ঞ এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে এসেছে। 2017 সালে মূল্যস্ফীতির গড় দাঁড়িয়েছে 6.4%। তাই সীমিত আয়ের মানুষদের আপোষ করতে হয়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রার মানের সাথে। 2017 সালের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান ভয়েস অফ আমেরিকাকে বললেন, সেটা আমরা বৃদ্ধি খাতের যে ঋণ সরবরাহ
রিজার্ভ যেটা ছিল সেটা $32 মিলিয়ন একটা অক্টোবরে আমরা দেখি ডিসেম্বর মাসে, এবং সেটাও প্রায় 8 মাসের মধ্যে আমাদের আমদানি সক্ষমতা আমাদেরকে দিয়েছে। সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতির যেসব স্থিতিশীলতার যেসব সুযোগ সেখানে আমরা একটা ধারাবাহিক যে বাংলাদেশের ইতিবাচক যে পারফরমেন্স ছিল সেটা সেটা বজায় ছিল। আমরা এটাও দেখছি যে এইগুলোর ফলে বাংলাদেশ যে লো ইনকাম থেকে লোয়ার মিডল ইনকাম যাত্রা শুরু করেছে 2016 সালে বা 2018-তে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলো থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে পড়বে সেটার দিকে সেটার প্রেক্ষাপটে বাংলাদেশের 2017 সালের অর্জন ইতিবাচক ছিল।
2017 সালে বাংলাদেশের অর্থনীতি যে সকল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সে সম্পর্কে ডক্টর মুস্তাফিজুর রহমান বললেন,
ব্যাংক খাতে যে ঋণের যে অর্থতা ঋণের যে মান সেখানে আমরা দেখি যে তার অবনতি হয়েছে অনেক ক্ষেত্রে, এবং এটার ফলে আমাদের ব্যাংকের যে কুঋণ সেই কুঋণ মোট ঋণের শতাংশ হিসাবে বেড়েছে। নতুন নতুন ব্যাংকের লাইসেন্স যেগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কিছু কিছু ব্যাংকের যে পারফরমেন্স এবং সেখানে তাদের ঋণের যে গুণগত মান সেখানে বেশ আমরা দেখি যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যাদেরকে ঋণ করা হয়েছিল সেক্ষেত্রে নতুন ভাবে আবার তারা ঋণের ফাঁদে পড়ছে। সবটা মিলে ব্যাংকিং সেক্টরের যেহেতু একটা অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেখানে আমরা একটা দুশ্চিন্তা দেখছি, এবং 2018-তে এটা একটা মেজর একটা টাস্ক সরকারের এটাকে অ্যাড্রেস করা। দ্বিতীয়ত যেটা আমার মনে হয় যে 2017-তে একটা চ্যালেঞ্জ হিসেবে এসেছে সেটা হলো যে আমাদের খাদ্য মজুদ পরিস্থিতি, যেটা আমাদের প্রায় 12-13 লাখ টন সাধারণত মজুদ রাখা হয় সেটা আমাদের যে বন্যা হয়েছে 2017 এবং আমাদের আমদানি করতে যে বিলম্ব হয়েছে তাদের ফলে 3 লাখ টন নেমেছে, এবং তার ফলে আমরা দেখি যে প্রায় 30%-এর মতো চালের দাম বেড়েছে, এবং এর ফলে নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার উপরে তার নেতিবাচক প্রভাব পড়েছে। সেখানে এটাও আরেকটা চ্যালেঞ্জ হবে আগামী বছরে যে 2018-তে যে আমদানি আরো বাড়াতে হবে, প্রাইভেট সেক্টরের আমদানি করা হলে সেটা থেকে ক্রয় করতে হবে, প্রকিউরমেন্ট আমাদের আরো শক্তিশালী করতে হবে। সবটা মিলে এবং রোহিঙ্গা ক্রাইসিস আমরা ফেস করছি সেখানেও আমাদেরকে হয়তো চাল সরবরাহ করতে হবে, সবটা মিলে খাদ্য মজুদ বৃদ্ধির দিকে একটা নজর দেওয়ার একটা প্রয়োজনীয়তা 2017-তে আবিষ্কৃত হয়েছে। আরেকটা যেটা আমার মনে হচ্ছে সেটা হলো যে আমাদের কর্মসংস্থানের দিক থেকে আমরা দেখছি যে 2017-তে যে প্রবৃদ্ধিটা হয়েছে এটা মূলত কিন্তু আমাদের উৎপাদনশীলতা নির্ভর একটা প্রবৃদ্ধি হচ্ছে, এবং সেখানে নতুন কর্মসংস্থানের যে প্রয়োজনীয়তা বাংলাদেশে প্রতি বছর প্রায় 20 লাখের মতো মানুষ শ্রমবাজারে আসে, তার প্রায় 1/4 বাইরে যান, বাকিটা দেশেই তাকে কর্মসংস্থান করতে হয়। কিন্তু এখন আমরা দেখছি যে মূলত প্রতিযোগিতা সক্ষমতা রাখতে যে আমাদের উৎপাদনশীলতার উপরে নির্ভর করতে হচ্ছে, সুতরাং আমাদের নতুন কর্মসংস্থানের যে চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, বিশেষ করে শিক্ষিত যারা নাকি শ্রমবাজারে ঢুকতে পারছেন না তাদের জন্য কর্মসংস্থান করা, অর্থনীতি ভিত্তি আরো বিস্তৃত করা, আমাদের রপ্তানিকে আরো বৈচিত্র্যপূর্ণ করা, আমাদের সরবরাহ যে শক্তিমত্তা আছে সেটার ভিত্তিটা আরো বিস্তার করা, এই প্রয়োজনীয়তাগুলো কিন্তু আমরা 2017 সালে দেখছি যে আরো জোরে আবির্ভূত হচ্ছে। 2017-তে আমরা অনেকে অবকাঠামো যেসব বিনির্মাণের পরিকল্পনা সেগুলো আমরা বাস্তবায়ন করেছি, সেটা ইতিবাচক দিক বাংলাদেশের অর্থনীতিতে এটার একটা সুফল আমরা পাবো আগামীতে, এবং ব্যক্তি খাতের বিনিয়োগকে আকর্ষণ করতে সেটার একটা ইতিবাচক অধিকার থাকবে। কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সময় মতো করা, সুশাসনের সাথে করা, সাশ্রয়ী ভাবে করা, এই প্রয়োজনীয়তাটা কিন্তু 2017 2017 সালে বেশ প্রকট হয়েছে। আমরা দেখেছি বেশ কিছু প্রকল্প বিলম্বিত হচ্ছে, সেখানে প্রাকলিত আরো ব্যয় বাড়ছে। তাহলে আমরা কিন্তু এই বিষয়ে যে রিটার্ন সেটা সেটা পাবো না, তো এইটা আরেকটা চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হচ্ছে। ব্যক্তিগত বিনিয়োগের দিক থেকে যদি বলি, বিনিয়োগ প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ 17% মতো হয়েছে, যেটি ইতিবাচক। কিন্তু যে ধরনের আমাদের চাঞ্চল্য দরকার যাতে করে আমাদের বিনিয়োগ জিডিপি যে অনুপাত এটা আমরা 33-34 নিয়ে যেতে পারি, সেদিক থেকে কিন্তু আমরা দেখছি যে ব্যক্তিগতের যে চাঞ্চল্য প্রয়োজন সেটা কিন্তু এখনো আসতে বাকি আছে। ব্যক্তিগতের বিনিয়োগ বাড়ছে কিন্তু সেটা আমাদের জিডিপি প্রবৃদ্ধির যে প্রাকলন করা হয়েছে যে 8% আমরা নিয়ে যাবো 2020-এ, সেটার তুলনায় কিন্তু এখনো কম। তো সেই জায়গাটাতেও আমাদের একটা বড় চ্যালেঞ্জ হিসাবে এটা আবির্ভূত হচ্ছে। এবং আগামীতে বাংলাদেশে যদি আমরা উচ্চ মধ্যমায় এসে আমাদেরকে যেতে হয়, তাহলে ব্যক্তি খাতের বিনিয়োগ, আমাদের প্রতিযোগিতা সক্ষমতা, আমাদের রপ্তানি খাতের বৈচিত্র্য বৃদ্ধি, এগুলো জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে 2017-তে আমরা খুব বড় বেগ শুরু করতে পারি। রেডিমেড গার্মেন্টস এর উপরে নির্ভরশীলতা আমাদের আরো আরো কিন্তু বেড়েছে, যেখানে আমাদের রপ্তানি খাতের আরো বৈচিত্র্যপূর্ণ রপ্তানি খাত হওয়ার আমাদের একটা প্ল্যান ছিল। তো সেই সেই দিকটাতে আমাদের প্রয়োজনীয়তা প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করা, সরবরাহ সক্ষমতা বৃদ্ধি করা, বাইরে থেকে বিনিয়োগ আরো বেশি আকর্ষণ করা, আমাদের দেশে রপ্তানি আমরা $35 বিলিয়ন মতো করেছি 2017-তে, যেখানে আমাদের জিডিপির সম পরিমাণ জিডিপি উৎপাদন করে ভিয়েতনাম, সেখানে একটা রপ্তানি প্রায় $200 বিলিয়ন কাছাকাছি। আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা $3 বিলিয়ন মতো আমরা আনতে পেরেছি, সেখানে ভিয়েতনাম $10 বিলিয়ন মতো আনছে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে যে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা, আমাদের যে স্কিলস, মিড লেভেলের যে একটা ডেফিসিট আছে, মিড লেভেল যা প্রফেশনালদের বাইরে থেকে আমাদেরকে নিয়ে আসতে হয়, এই এই দুর্বলতা গুলি কিন্তু আমরা 2017 এগুলোকে রেখেই আমরা 2018 পদার্পণ করছি। সুতরাং সেই 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 দিকটাতে আমি বলবো 2017-তে কোন বড় ধরনের আমরা পরিবর্তন আসতে পারছে না। যে পরিবর্তন গুলি আসছে এগুলো খুবই হয়তো ইনক্রিমেন্টাল হয়তো হচ্ছে, খুবই গতানুগতিক হারে, কিন্তু একটা ব্রেক থ্রু যে রয়েছে যেটা দরকার সেটার প্রয়োজনীয়তাটা কিন্তু 2018-17 আমাদের আরো বেশি আবির্ভূত হচ্ছে। বিশেষ করে যেটা বললাম যে 2018-তে হয়তো বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়ার একটা প্রক্রিয়া শুরু হবে, তখন আন্তর্জাতিক বাজারে যে শূন্য শুল্ক সুবিধা আমাদের এগুলো কিন্তু তখন আর থাকবে না। সুতরাং সেদিক থেকে 2017-র যে ধরনের একটা উল্লম্ফন আমাদের প্রয়োজন ছিল, সেই জায়গাটাতে আমাদের বেশ কিছু দুর্বলতা প্রকাশিত হচ্ছে। সুতরাং সামগ্রিক ভাবে বললে বাংলাদেশ ভালো করছে, কিন্তু আমরা আমরা যদি হাঁটি আর অন্যরা যদি দৌড়ায় তাহলে কিন্তু আমরা তুলনামূলক বিচারে পিছিয়ে যাবো। আমাদের প্রতিযোগিতা সক্ষমতার সূচক যেমন আমরা 7 ধাপ এগিয়েছি, আবার ইজ অফ ডুইং বিজনেস, যে বিজনেস করতে গেলে কি ধরনের সহজ সহজ বিভিন্ন আমাদের নিয়ম কানুন আছে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের আরো এক ধাপ অবনতি হচ্ছে। সুতরাং একটা মিশ্র পিকচার কিন্তু আমরা আমাদের উঠে আসছে 2017।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের এ সপ্তাহের বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। এ সপ্তাহের আলোচ্য বিষয় হচ্ছে 2018 সাল, প্রত্যাশা, প্রত্যয় এবং প্রতিবন্ধকতা। আজ বৃহস্পতিবার লোকসভায় 3 তালাক বিল পেশ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এই বিলে কোনো মুসলিম ধর্মাবলম্বী পুরুষ তার স্ত্রীকে তিন তালাক দিতে পারবেন না। এই বিল এবং সমাজের বিভিন্ন মহল বিষয়টি নিয়ে কি ভাবছেন সেসব নিয়েই ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরিয়া কথা বলেছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের সঙ্গে।
পরমাশিষ ঘোষ রায়, আজ ভারতের লোকসভায় তিন তালাকের বিল পেশ করা হয়েছে। ভারতে 2014 সাল থেকেই তো এই আন্দোলনের শুরু হয়েছিল, তো একটু পেছন থেকেই শুরু করতে চাচ্ছি যে বিষয়টি তখন কিভাবে আইনের দোর গোড়ায় পৌঁছেছিল।
বিষয়টা আমরা যতটা জানি, যে তথ্য আমাদের কাছে এসেছে, এটা একটা ইতিহাসের সম্বলিত, মানে তথ্য সম্বলিত ঘটনাই বলা যায়। বিষয়টা 2014 সালে ফাইনালি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল, কিন্তু তার পিছন দিকটা যদি আমরা দেখি, 2014 সালের অনেক আগে থেকেই ভারতবর্ষের তিন মুসলিম কন্যা ইসরাত জাহান হাওড়ার মেয়ে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে, উত্তরাখণ্ডের কাশীপুরের সায়ারা বানু এবং ইন্দোরের আফরিন রহমান, এই তিন মুসলিম কন্যা তিন তালাকের শিকার। মুসলিম সমাজের কাছে তারা মনে করেছে তারা বিপন্ন, তারা মানে লাঞ্ছিত, অত্যাচারিত। তারা একটা আন্দোলনের মধ্য দিয়ে মানুষের কাছে, সমাজের কাছে জানান দেওয়ার চেষ্টা করছিল যে আমরা তিন তালাকের শিকার। পরবর্তী সময় দেখা গেছে প্রগতিশীল যুব সমাজ, প্রগতিশীল মুসলিম সমাজের পশ্চিমবঙ্গ শাখা ইসরাফ জাহানের পাশে দাঁড়িয়েছিল। এরা সকলে যোগাযোগ করেছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা তিনজনে কি করে একত্রিত হতে পারি। পরবর্তী সময় 2014 সালে যখন ইসরাত জাহানকে দুবাই থেকে তার স্বামী তালাক দেয়, তিনি তখন কিন্তু সে আন্দোলনের একজন সহযোগী যোদ্ধা হয়ে এই লড়াইয়ে নেমেছিল। সে চুপচাপ বসে না থেকে সরাসরি বিষয়টি কোনো সমালোচনার কথা না ভেবে, মানে দারিদ্রতাকে উপেক্ষা করে সে সুপ্রিম কোর্টে একটা পিটিশন দাখিল করে। ফাইনালি সে গত কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে লাস্ট আগস্ট মাসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে তিন তালাক প্রথাটা টোটালটাই অবৈধ। মানে ব্যাকগ্রাউন্ডটা বা ইতিহাসটা ঠিক এরকমই। এইভাবেই বিষয়টি একেবারে দেশের শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছয় এবং মুসলিম সমাজের নারীরা যে আন্দোলনে নেমেছিল যে তিন তালাকের বিরুদ্ধে আমরা লড়তে চাই, নারীরা যেন বিপন্ন না হয়, সেই লড়াইয়ে তারা জয়লাভ পায় দেশের শীর্ষ আদালতের কাছ থেকে।
আপনি যেমনটি বললেন যে ইশরাত জাহান, সায়রা বানু এবং আফরিন রহমান, এরা তিনজন অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন, কিন্তু দক্ষিণ এশিয়ার অগণিত নারী এই তিন তালাকের শিকার হচ্ছেন অহরহ, এবং আমরা হয়তো জানতে পারি না।
সেই কারণে কিন্তু আজকে যে প্রগতিশীল যে মুসলিম সমাজ হয়েছে মহিলাদের নিয়ে, তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম গোটা ভারতবর্ষেই গড়ে তুলতে চাইছে, যাতে তাদের মাধ্যমে মানুষ, তারা যারা বিপন্ন হচ্ছে, যারা অত্যাচারিত হচ্ছে, যারা তিন তালাকের শিকার হচ্ছে, তারা যেন তাদের সঙ্গে যোগাযোগ করে তারা একটা প্রকৃত জায়গা তাদের তৈরি করে দেবে, এবং সেই জায়গা, সেই লড়াইয়ের কিন্তু একেবারে একদম হাতে গরম ফসল হচ্ছে আজকে ভারতবর্ষের লোকসভায় এই বিলটা আইন হিসেবে পাশ করা হোক বলে আজকে জমা পড়েছে দেশের শীর্ষ আদালতের রায় নিয়ে। উল্লেখ করে বলতে পারি যে এবছরেরই চলতি বছরের গত 22 আগস্ট সুপ্রিম কোর্ট তিন তালাককে অবৈধ বলে জানান দেয় এবং আইন করার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকারের কাছে।
পরমাশিষ ঘোষ রায়, তো তিন তালাকের বিষয়ে দেশের কেন্দ্রীয় সরকারের ভূমিকা ঠিক কেমন, এবং এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোই বা কি ভাবছে বা তাদের বক্তব্য কি?
কেন্দ্রীয় সরকারের ভূমিকা বলতে, যখন এই দেশের সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে গত আগস্ট মাসে নিষিদ্ধ বলে ঘোষণা করে, তারপর থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার একেবারেই বসেনি। প্রথমে তারা মুসলিম নারী বিবাহ অধিকার রক্ষা বিল এর জন্য অনুমোদন চায় কেন্দ্রীয় মন্ত্রিসভায়, তারপর তারা তিন তালাক বিরোধী বিল হিসেবে এটাকে পরিচিতি দেয় এবং মুসলিম ওমেন প্রোটেকশন অব রাইটস ম্যারেজ বিল 2017 একটি খসড়া বিলও তারা তৈরি করে। সেই তিন তালাক আদালতের সেই বিষয়টি যাতে বিচার্য এবং জামিনযোগ্য অপরাধ হয়, সেই মতন তারা আইনটাকে পাশ করানোর চেষ্টা করে, মানে বিলের খসড়াটা সেইভাবেই তারা তৈরি করে। এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে গত 10-ই ডিসেম্বরের মধ্যে এর উত্তর দিতে বলা হয়েছে, সেটা কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে যে আমরা অমুক দিনকে জমা করছি, কেন্দ্রীয় মন্ত্রী লোকসভায় বিলটা পিচ করব এবং সুপ্রিম কোর্টে জানান দেব। গত ডিসেম্বরের এমআরসিডি চলতি মাসের গত ডিসেম্বরে সুপ্রিম কোর্টে ওরা কি বিলটা দিচ্ছে সেটা অলরেডি জমা করে দিয়েছে, তারই ফলশ্রুতি হিসেবে আজকে লোকসভায় তারা বিলটা জমাও করেছে।
আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু রাজ্য এই খসড়া বিলটি সমর্থন করছে, কিন্তু অন্যান্য রাজ্যগুলোর কি অভিমত, তাদের বক্তব্য কি?
ভারতবর্ষের অন্যান্য যেসব সব রাজ্য যে এই বিষয়টাকে সমর্থন করেছে তা নয়, যারা সমর্থন করেছে অসম, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এরা এই খসড়া বিলটা সমর্থন দিয়ে চিঠিও দিয়েছে। অসম, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এরা ইতিমধ্যে এই খসড়া বিলকে সমর্থন দিয়েছে। সমর্থন দেয়নি পশ্চিমবঙ্গ এবং আরো অন্যান্য রাজ্য। এখন প্রশ্ন হচ্ছে সমর্থন দিল কি দিল না, সেটা কি বিলটা পাস হবে না, এটা সব লোকসভায় পর্যালোচনার বিষয়, আলোচনার বিষয়। কেন্দ্রীয় সরকার শুধু নয়, বিষয়টাতে দেশের শীর্ষ আদালত বিষয়টাতে জড়িয়ে রয়েছে। শীর্ষ আদালত যেখানে বিষয়টাকে অবৈধ ঘোষণা করে দিয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে যেটাকে আইন মোতাবেক পাস করতে হবে। এখন দেশের কেন্দ্রীয় সরকারে পাওয়ারে রয়েছে বিজেপি গভর্নমেন্ট। ইতিমধ্যেই বিজেপির গভর্নমেন্টে পরিচালিত যেসব অন্যান্য রাজ্যগুলি আছে তারা ইতিমধ্যেই সমর্থন দিয়ে দিয়েছে, সমর্থন দেয়নি অনেকগুলো রাজ্যই। এখন প্রশ্ন হচ্ছে এটা ফাইনালি পাস হবে কিনা। আশা করা যায় এটা পাস হয়ে যাবে। তার কারণ, যদিও আজকের লোকসভার যা চিত্রটা সেখানে আরজেডি, এরাই এআইএমডিএকে, বিজেডি, অল ইন্ডিয়া মুসলিম লীগ এরা সরাসরি বিরোধিতা করেছে, তাদেরও বক্তব্য আছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে যারা সমর্থন দিল না, যেসব রাজ্য, যেসব রাজনৈতিক দল, তাহলে কি বিলটা পাস হবে না? এখন দেশের শীর্ষ আদালতকে তো কেউ কেউ মানে উপেক্ষা করতে পারে না, এটা একটা প্রশ্নাতীত জায়গায় রয়েছে। কিন্তু আমাদের দেশের তথাকথিত যারা বুদ্ধিজীবী, সচেতন নাগরিক, তারা চাইছে এই বিলটা পাস হয়ে যাক।
পরমাশিস ঘোষ রায়, আজ তো এই বিষয়টি লোকসভায় বিল হিসেবে পেশ করা হয়েছে, তো পরবর্তীতে আর কোনো খবর পেয়েছেন কি? এরপরে কি হলো, লোকসভায় কি হয়েছে এই বিলটি নিয়ে?
লোকসভায় যেটা হয়েছে তার আগেও যেটা বলতে চাই যে বিলটিতে কি বলা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিলটিতে বলা হয়েছে যে তিন তালাক, বেআইনি, ফৌজদারি অপরাধের তকমা দিতে তৈরি বিলটি আইনে পরিণত করতে লোকসভায় আমরা এই বিলটি পেশ করতে যাচ্ছি, এটা জানিয়েছেন দেশের কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সাথে সাথেই আরজেডি, এআইএমআইএম, বিজেডি, অল ইন্ডিয়া মুসলিম লীগ সমেত বেশ কয়েকটি দলের সদস্যদের বিরোধিতার মধ্যেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত বিলটি পেশ করেন তিনি। বিলটি পেশ করেই তার বক্তব্য হচ্ছে, আজ এক ঐতিহাসিক দিন এবং আমরা একটা ইতিহাস গড়লাম। বিলটিতে যেটা বলা হয়েছে, মুসলিম মহিলা বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষা বিল নামে পেশ করা বিলটি শুধুমাত্র তাৎক্ষণিক তিন তালাকি বা বিদ্যাত প্রথার ক্ষেত্রে কার্যকর হবে। বিলে তালাক পাওয়া মহিলাকে নিজের ও নাবালক সন্তানদের জন্য পর্যাপ্ত খোরপোশ বা ভাতা চেয়ে ম্যাজিস্ট্রেটের কাছে দাবি জানানোর ক্ষমতা দেওয়া হচ্ছে। নাবালক সন্তানদের হেফাজত চাইতে পারবেন তিনি, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাজিস্ট্রেট। প্রস্তাবিত বিলটি আইন হলে জম্মু কাশ্মীরে বাদে ভারতবর্ষের অন্যান্য সব জায়গাতেই কার্যকর হবে। বিলে তাৎক্ষণিক তিন তালাক জামিন অযোগ্য অপরাধ বলে ধরা হচ্ছে, যার সাজা হবে 3 বছর কারাবাস এবং জরিমানা। লিখিত, মৌখিক এবং ইলেকট্রনিক্স পদ্ধতিতে অর্থাৎ ইমেল, এসএমএস, হোয়াটসঅ্যাপে যেকোনো ভাবেই দেওয়া তাৎক্ষণিক তিন তালাক অন্যায় এবং বাতিল বলে ধরে নেওয়া হবে।
তিন তালাক বিল নিয়ে দেশের মুসলিম সংগঠনগুলো কি বলছে, তাদের বক্তব্য কি?
তাদের বক্তব্য বলতে ইন্ডিয়ান মুসলিম উইমেন্স পার্সোনাল ল বোর্ড বা মানে তাদের যে সংগঠন রয়েছে তাদের বক্তব্যই হচ্ছে যে তাদের সংগঠনের তরফে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এই বিল কোরআন বিরোধী হলে তারা তা কোনোভাবেই মেনে নেবে না। বোর্ডের চেয়ারপারসন সাইস্তা অম্বর জানিয়েছেন, নিকা বা বিবাহ হলো একটি চুক্তি, কেউ তা ভাঙলে তাকে শাস্তি পেতে হবে। তবে প্রস্তাবিত বিল যদি কোরআন ও সংবিধান পরিপন্থী হয় তাহলে কোনো মুসলিমও তা মেনে নেবেন না বলে তারা জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে।
পরমাশিস ঘোষ রায়, আপনি বিষয়টি নিয়ে কি কারোর সঙ্গে কথা বলেছেন? সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি?
সাধারণ জনগণ বলতে, আমি সমাজের বিশিষ্ট মানুষ, দুজন অধ্যাপক এবং একজন সিনিয়র জার্নালিস্ট, অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, এরা বলেছেন, প্রতিক্রিয়া আমি শোনাচ্ছি, আমি এক এক করেই যাচ্ছি।
নরেন্দ্র মোদী সরকার সংসদে তিন তালাক বিল পেশ করার পর বিরোধী দলগুলি যেভাবে কোমর বেঁধে তার প্রতিবাদে নেমেছে, তাতে মনে হচ্ছে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি এখনো দেওয়ালের লিখন পড়ে উঠতে পারেনি। আরশাদউদ্দিন ওয়াইসির MIM যে এই বিলের বিরোধিতা করবে তা তো প্রত্যাশিতই ছিল, কিন্তু যেভাবে CPM এই বিলের বিরুদ্ধে কথা বলেছে তা আরেকবার প্রমাণ করে দিল আসলে বামপন্থীদের কাছে ধর্মনিরপেক্ষতার মানে কি। CPM সাংসদ এবং পলিটব্যুরো সদস্য মোহাম্মদ জলিমের মতে, এই প্রস্তাবিত বিলে পুরুষের বিরুদ্ধে 3 বছরের জেলের যে সুপারিশ রয়েছে তা থাকা উচিত নয়। সেলিমের যুক্তি অনুযায়ী, 3 তালাক দেওয়ার অপরাধে স্বামী যদি জেলে চলে যায় তাহলে তাদের সন্তানের জন্য ভরণ পোষণ কে দেবে? CPM এর এই যুক্তি এতটাই হাস্যকর যে এরপর হয়তো চোলাই মদ বিক্রি করার অপরাধে কারো জেল হলেও CPM নেতারা তার প্রতিবাদ করবেন এবং বলবেন চোলাই মদ বিক্রেতার জেল হলে তার পরিবারের দায়িত্ব কে নেবে। কংগ্রেস এবং অন্য বিরোধী দলগুলি যখন সেই প্রচলিত পথের বাইরে হাঁটতে পারছে না, তখন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন BJP কিন্তু এই বিল পেশ করে যাবতীয় রাজনৈতিক এবং সামাজিক সুবিধা নিতে তৎপর। আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ থেকে BJP-র মহিলা নেত্রী মীনাক্ষী লেখি সকলেই কিন্তু একটা বিষয়ের উপর জোর দিয়েছেন যে কোনো কিছুই মুসলিম মহিলাদের মৌলিক অধিকার বা মানবাধিকারের উপরে যেতে পারে না। আসলে BJP জানে 3 তালাক নিয়ে স্পষ্ট অবস্থান তাদের রাজনৈতিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে। প্রথমে উত্তরপ্রদেশের নির্বাচন এবং তারপরে গুজরাট বিধানসভা নির্বাচনেও মুসলিম মহিলারা BJP-কে ভোট দিয়েছেন বিপুল সংখ্যায়।
আমি চলে যাচ্ছি সাংবাদিক সুমন ভট্টাচার্যের প্রতিক্রিয়ায়।
বেশ,
পদার্থবিজ্ঞানী আইজ্যাক নিউটন বলেছিলেন, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। বৃহস্পতিবার সংসদের 3 তালাক নিয়ে বিতর্কের পর কংগ্রেসের অবস্থান দেখে BJP এমনটা সিদ্ধান্ত নিতেই পারে, কারণ যদি সংবিধানের চাইতে ধর্ম বড় হয় তাহলে BJP-র কট্টরপন্থীরা ভাবতেই পারেন রাম মন্দিরের এজেন্ডাকে সামনে নিয়ে আসতে অসুবিধা কোথায়। সেখানেও তো সংবিধানের চাইতে বিশ্বাসী বড়। মুসলিম মহিলাদের অধিকারের লড়াইতে পাশে না থেকে কংগ্রেস আসলে দেশের মহিলাদের যে ভুল বার্তা পাঠালো তা কংগ্রেসকে ভোগাবে। শাহবানু মামলার সময় সুপ্রিম কোর্টের রায়কে অস্বীকার করে অর্ডিনান্স জারি করে রাজীব গান্ধী যে ঐতিহাসিক ভুল করেছিলেন, গুজরাটের বিধানসভা নির্বাচনের সময় মন্দিরে মন্দিরে ঘুরে রাহুল গান্ধী গোটা দেশকে যে বার্তা দিতে চেয়েছিলেন, কংগ্রেস শুধু মুসলিম কট্টরপন্থীদের সমর্থনের উপর নির্ভরশীল নয়, অন্য ভোটারদের কথাও ভাবছে। কিন্তু 3 তালাক বিল নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে কংগ্রেসের অবস্থান আজ আবার উল্টো দিকে চলে গেল। কংগ্রেসের অবস্থান যে ক্ষেত্র বিশেষে বেশ নারী বিরোধী সেই বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। কেরলের শবরীমালা মন্দিরই হোক কিংবা হাজিয়ালি, কংগ্রেস নেতৃত্ব কখনোই ধর্মস্থানে মহিলাদের প্রবেশের দাবিকে খুব গুরুত্ব দিতে পারেনি। MIM, NCP বা সমাজবাদী এবং কি পশ্চিমবঙ্গের তৃণমূলে যে বিলের বিরোধিতা করবে তা আগে থেকেই জানা ছিল, কিন্তু তাদের এই বিরোধিতা আসলে প্রমাণ করলো রাজনৈতিক দলগুলি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করতে চাইছে এবং নারীর অধিকারকে কি চোখে দেখছে।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
এবার রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগামী বছরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বিরোধী দলগুলিকে নিশ্চিহ্ন করার যে হুমকি দিয়েছেন, যুক্তরাষ্ট্র তার নিন্দা জানিয়েছে। সাম্প্রতিক পৌরসভা নির্বাচনের পর মাদুরো ঘোষণা করেন, যেসব বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি এবং বয়কটের দাগ দিয়েছিল তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। যেসব বিরোধী দল এই নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবে তারা হচ্ছে জাস্টিস ফার্স্ট, পপুলার উইল এবং এ নিউ এরা। নির্বাচন স্বচ্ছ এবং মুক্ত হবে না এই দাবিতে 3টি দলই পৌরসভা নির্বাচন বয়কট করেছিল। পপুলার উইল পার্টির জাতীয় সমন্বয়কারী হুয়ান আন্দ্রেস মেহিয়া বলেন, এই পৌরসভা নির্বাচন ছিল একটি নির্বাচনী ভাওতাবাজি যেখানে জনগণের ইচ্ছের কোনো প্রতিফলন ঘটেনি। তিনি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং ভোটদানে সরকারি কর্মকর্তাদের ভীতি প্রদর্শনের দৃষ্টান্তের কথা উল্লেখ করেন। মিস্টার মেহিয়া বলেন, যদিও অর্ধেকের বেশি নেতাদের হয় নির্বাসনে বা আটক রাখা হয়েছে, তবু আমাদের দল নতজন হবে না, দমে যাবে না বা নীতি বিসর্জন দেবে না। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিওয়ার্ড বলেন, ভেনেজুয়েলার জনগণ মতামত প্রকাশের এবং সকল প্রার্থীদের জন্য উন্মুক্ত এক মুক্ত এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার পরিচালনায় সম্মতি দেবার অধিকার রাখেন। একটি প্রেসিডেন্সিয়াল নির্বাচন বৈধ হতে পারে না যদি বিরোধী দল বা তাদের প্রার্থীরা মুক্তভাবে অংশ নিতে না পারেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকারের প্রতি মুক্ত, স্বচ্ছ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে 2018 সালের প্রেসিডেন্ট নির্বাচনের যোগ্য পরিবেশ গড়ে তোলার আবেদন জানাচ্ছে। বিরোধী দলগুলির বিরুদ্ধে মাদুরো সরকারের দমননীতির কারণে বহু জীবন বিসর্জন দিতে হয়েছে। প্রতিবাদ বিক্ষোভে এবছর 125 জনের বেশি জনগণকে প্রাণ দিতে হয়েছে, হাজার হাজার লোককে গ্রেফতার করা হয়েছে, শত শত প্রতিবাদকারী আহত হয়েছেন। আটককৃতদের অত্যাচার ও ব্যাপক ভিত্তিক সম্পদ বিনষ্টের খবর পাওয়া গিয়েছে। মিস নেওয়ার্ড বলেন, মাদুরো সরকার যতদিন একজন স্বৈরাচারীর মতো শাসন পরিচালনা করবে, ভেনেজুয়েলার জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্বেষায় আমরা আমাদের সর্বতোভাবে অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি দিয়ে তাদের প্রতি সহায়তা অব্যাহত রাখব।
এতক্ষণ আপনারা শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল।
I'll have a blue Christmas without you. I'll be so blue thinking about you. Decorations are on a green Christmas tree. Won't be the same, dear, if you're not here with me. And when those blue snowflakes start falling, that's when those blue start calling. You'll be doing all right with your Christmas of white. But I'll have a blue, blue, blue Christmas.
এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
আফগান কর্মকর্তারা বলছেন কাবুলে একটি ভবনে আত্মঘাতী আক্রমণে 40 জনেরও বেশি লোক নিহত এবং আরও 84 জন আহত হয়েছে। ওই ভবনে ইরানের সঙ্গে সম্পৃক্ত শিয়া সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত। আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রকের একজন মুখপাত্র সংবাদদাতাদের বলেছেন যে ওই বিস্ফোরণে নিহতদের মধ্যে 4 জন নারী এবং 2 জন শিশু রয়েছে। কথিত ইসলামিক স্টেট এই আক্রমণের দায় স্বীকার করেছে। একটি অনলাইন বিবৃতিতে বলেছে যে একজন আত্মঘাতী বোমাবাজ ওই আক্রমণটি চালায় এবং আরও 3টি বোমা ব্যবহার করা হয়। এর আগেও আইএস কাবুলে এবং আফগানিস্তানের অন্যত্র শিয়াদের পবিত্র স্থানগুলোতে এবং তাদের মিছিলে হামলা চালানোর দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আজকের বোমাবাজটি ওই ভবনের মাটির তলার একটি কক্ষে শিয়াদের ওই বৈঠক চলাকালে নিজের শরীরে বিস্ফোরণ ঘটায় এবং তারপর আরও বোমা বিস্ফোরিত হয়। যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কমান্ড জানাচ্ছে যে সোমালিয়ার রাজধানীর কাছে যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণে উগ্রবাদী সংগঠন আল শাবাবের 4 জন সদস্য নিহত হয়েছে এবং অস্ত্র পরিবহনকারী একটি গাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে মোগাদিশু থেকে 25 কিলোমিটার পশ্চিমে গতকাল এই বিমান আক্রমণের কারণে গাড়িতে নিয়ে আসা ঘরে তৈরি বিস্ফোরক রাজধানীতে অসামরিক লোকজনের ওপর ব্যবহার করতে পারেনি আল শাবাব। বিবৃতিতে আরও বলা হয় যে যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কমান্ড একথা জোর দিয়েই বলেছে যে ওই বিমান আক্রমণে কোনো অসামরিক লোক প্রাণ হারায়নি। তুরস্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ ঘোষণা করেছে যে যেসব তুর্কি নাগরিক যুক্তরাষ্ট্র সফর করতে চান তাঁদের জন্য পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা আবারও শুরু করা হচ্ছে। এবছর গোড়ার দিকে ইস্তাম্বুলের কনস্যুলেট দপ্তরের একজন কর্মচারী মেতিন তেপুসকে গ্রেপ্তার করার পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র অভিবাসী নয় তুরস্ক থেকে এমন লোকদের ভিসা প্রদান স্থগিত করে। আবার পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্ক ভিসা পরিষেবা বন্ধ করে দেয়। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে যে অক্টোবর মাস থেকে তুরস্ক এই প্রতিশ্রুতি পালন করে চলেছে যে দূতাবাসের কোনো স্থানীয় কর্মচারীর বিরুদ্ধে কোনো তদন্ত চালানো হচ্ছে না, সরকারি দায়িত্ব পালনকালে কোনো কর্মচারীকে আটক করা হবে না এবং ভবিষ্যতে দূতাবাসের স্থানীয় কর্মচারীদের আটক বা গ্রেপ্তার করার আগে তুরস্কের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যে গতকাল পিটার্সবার্গে বিস্ফোরণ ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। রাশিয়ার সৈন্য যারা সিরিয়ায় কাজ করেছে আজ ক্রেমলিনে তাদের মধ্যে পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানে পুতিন একথা বলেন। তবে ওই বিস্ফোরণ সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। সেন্ট পিটার্সবার্গ সুপার মার্কেটে ঘরে তৈরি ওই বোমাটি বিস্ফোরিত হলে কমপক্ষে 13 জন নিহত হন। তদন্তকারীরা প্রাথমিকভাবে জানিয়েছেন যে তাঁরা এই ঘটনাকে হত্যার চেষ্টা হিসেবেই দেখছেন। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন যে আহতদের মধ্যে কেউই জীবনের হুমকির মুখে নেই। এই বোমা বিস্ফোরণের দায় অবশ্য কেউ এখনও স্বীকার করেনি। লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদের ফিরতি নির্বাচনের ভোট গণনা এখনও অব্যাহত রয়েছে এবং জনগণ অপেক্ষা করছেন এটা জানতে যে কে হবেন তাদের পরবর্তী প্রেসিডেন্ট। সাবেক ফুটবল খেলোয়াড় জর্জ ওই এবং ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই বর্তমান প্রেসিডেন্ট এলেন জনসন সার্লিফের স্থলাভিষিক্ত হতে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন লিনা শ্রিমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.